জনাব মতিউর রহমান একজন রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষক হিসেবে বাংলাদেশের জন্ম থেকে এ পর্যন্ত গত প্রায় চার দশকের রাজনীতি আপনি ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছেন। এর আয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে আমরা আসলে কি অর্জন করেছি?
প্রথম যে কথাটা আমি বলতে চাই, যে অভিজ্ঞতায় শিক্ষা আমাদের হল এবং সেটা আমরা ভবিষ্যতের জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, যে কোনো হত্যাকাণ্ড বা কোনো অভ্যুত্থান যেন বাংলাদেশের ইতিহাসকে আর কলঙ্কিত না করে, এবং যে কোনো হত্যাকাণ্ড যে কোনো উগ্রপন্থা আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বলব যে সত্যই এই রায়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে, যে কোনো অবস্থাতেই সরকার পরিবর্তন, রাষ্ট্রের পরিচালনা সবকিছু হতে হবে গণতান্ত্রিক রাজনীতির ধারার মধ্য দিয়ে, শান্তিপূর্ণ রাজনীতি আন্দোলনের মধ্য দিয়ে। অন্য যে কোনো পন্থা, অন্য উগ্রপন্থা, অভ্যুত্থানের চেষ্টা, হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনাকে আমরা সবসময় বিরোধিতা করব, নিন্দা করব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের অবিসংবাদিত নেতা। তো স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, নানা রাজনৈতিক অসন্তোষ, বিশৃঙ্খলা, দল ও সরকারের চরম কোন্দলের পাশাপাশি ছিল বিদেশি চক্রান্ত। ওই সময়টা আপনি কিভাবে বিচার করবেন?
একাত্তরের পরবর্তী সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা কঠিন জটিল অবস্থার সৃষ্টি করেছিল। সে সময় সবকিছু ভেঙে গিয়েছিল, অর্থনীতি, শিল্প, কলকারখানা, বাণিজ্য সবকিছুই নতুন করে শুরু করতে হয়েছিল। রাস্তা, পরিবহন বলতে তেমন কিছুই ছিল না। একই সঙ্গে মানুষের আশা আকাঙ্ক্ষা সুউচ্চে পৌঁছেছিল। বাংলাদেশের জনগণ মনে করেছিল স্বাধীনতা পেলে তাদের জীবনের সমস্যাগুলো তারা দ্রুত সমাধান করতে পারবে, কিন্তু সেটা তো বাস্তব ছিল না। এরকম একটা অবস্থাকে সামনে রেখেই তৎকালীন আওয়ামী লীগের নির্বাচিত সংসদ দ্বারা গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে সরকার দায়িত্বভার গ্রহণ করে 10ই জানুয়ারি, এবং সে সরকার অতি দ্রুততার সঙ্গে অর্থনীতিতে, বাণিজ্য, শিল্প, কারখানা শুরু করতে, পরিবহন ব্যবস্থাকে চালু করতে, এবং সেখানে আমরা এই কথা স্মরণ করতে পারি, ভারত, সোভিয়েত ইউনিয়ন, জাতিসংঘ সহ বিভিন্ন দেশ সংস্থা আমাদেরকে বিপুল সাহায্য দিয়েছিল। কিন্তু তারপরেও এই দুর্ভোগের মধ্যেও বাংলাদেশের তৎকালীন সরকার দ্রুত একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা নতুন সংবিধান এবং সংবিধানের ভিত্তিতে একটা নতুন নির্বাচন করতে তারা সক্ষম হয়েছিলেন। কিন্তু এই কথাও সত্য যে স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ধর্মীয় উগ্র গোষ্ঠীগুলো বা উগ্র বাম গোষ্ঠীগুলো এর স্বাধীনতাকে তারা মেনে নিতে পারে নাই। তারা বিভিন্নভাবে স্বাধীনতা বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের তৎপরতা ছিল, মূলত উগ্র সন্ত্রাস এবং সশস্ত্র ধরনের কর্মতৎপর সারা দেশে এটা বিস্তৃত ছিল। আবার একই সময় আমরা এটা দেখতে পাই সরকারের নানা ধরনের ত্রুটি, কিছু কিছু ভুল ভ্রান্তির মধ্য দিয়ে পরিস্থিতিটা ঠিক অগ্রসর হতে পারছিল না। মানুষের মধ্যে কিছুটা অস্থিরতা, দুশ্চিন্তা, প্রশ্ন, কিছু ক্ষোভ ছিল। আবার একই রকম ভাবে আমরা তখন মনে আছে যে আওয়ামী লীগের সরকারের দলের ভেতরেও কিছু দলাদলি, কোন্দল ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো, যে জন্য আওয়ামী লীগের ভেতর থেকে একটি বড় সংগঠন ঘুরে উঠেছিল, জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। তো এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা 74 দেখি শেষ ভাগে গিয়ে সে সময় সরকার জরুরি আইন করে, তারপরে জানুয়ারি থেকে একদলের শাসন ব্যবস্থার দিকে চলে যায়। এসব নিয়েও সে সময় কিন্তু মানুষের মধ্যে কিছু দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক কাজ করেছিল। সংলাপতার স্বাধীনতা ছিল না, এই ধরনের সমস্যা ছিল। তো সেজন্য ওই স্বাধীনতার পরবর্তী পরিস্থিতির আমি বলব যে আমাদের অনেক দিকে কতগুলো উজ্জ্বল অভিজ্ঞতা ছিল, কতগুলো সফলতা ছিল, আবার কতগুলো ত্রুটি, ভুল, ব্যর্থতা ছিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছিল 74 এবং 75-এর মধ্যভাবে। আর 15ই আগস্টের ঠিক আগের সময়টা যদি আমরা বলি, সমগ্র দেশ, মূলত প্রধান রাজনৈতিক সংগঠন, সরকারি প্রশাসন, তারা একদলীয় শাসন ব্যবস্থাকে সংহত করতে, বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগকে প্রতিষ্ঠিত করতে, বিভিন্ন সংগঠনকে গড়ে তুলতে তারা খুব ব্যস্ত ছিল, এবং সেক্ষেত্রে একটা শূন্যতা বিরাজ করছিল বলে আমার এখন মনে পড়ে সে 75-এর ওই সময়গুলোতে।
তো তিনি তো অত্যন্ত জনপ্রিয় একজন নেতাও ছিলেন, কিন্তু এভাবে সপরিবারে কেন তাকে হত্যার শিকার হতে হল?
দেখুন, আমি যে কথাটা একটু আগে আপনাদেরকে বললাম, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি, নিতে পারেনি, বেশ শক্তিশালী শক্তি গোষ্ঠী ব্যক্তিরা দেশের অভ্যন্তরে ছিলেন এবং দেশের বাইরে যারা বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি, করতে পারেনি, তারা কিন্তু স্বাধীনতার পর থেকে দেশের ভেতরে বাইরে শক্তি মিলিতভাবে তারা বিভিন্নভাবে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থাটাকে আরো সংকটপূর্ণ করে তুলতে তারা সচেষ্ট ছিল, তাদের বহু রকম তৎপরতা ছিল। অবশ্য হ্যাঁ, সরকারও সে সময় সবকিছু করতে পারা সম্ভব ছিল না, অনেক কিছু তারা হয়তো করতে পারেনি। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই 72, 73 থেকে 74 পর্যন্ত তাদের ষড়যন্ত্র, অস্ত্র কেনা, বেচার চেষ্টা করা, বিদেশি দূতাবাসগুলির সাথে যোগাযোগ করা, এই কাজগুলি তারা অব্যাহত রেখেছিল, তাদের প্রস্তুতি ছিল। আর এখন ফারুকের ইন্টারভিউ থেকে আমরা জানতে পারি যে অন্তত পক্ষে এক বছর আগে থেকে নিশ্চিতভাবে তারা এই পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হয়েছিল। তাদের নির্দিষ্ট একাধিক দিন তারা বেছে নিয়েছিল এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে তারা এক মাস ধরে রাতের বেলা এই ধরনের তৎপরতা, তাদের সামরিক মহড়া ইত্যাদি তারা তাদের চলছিল। এই ঘটনাটা ঘটে, তো এখানে আপনি এটা বলতে পারেন যে নিশ্চয়ই দেশের পরিস্থিতি বেশ কিছুটা জটিল ছিল, হয়তো সবকিছু ভালোভাবে চলছিল না, কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না যে এই হত্যাকাণ্ড বা এই অভ্যুত্থান কোনোভাবেই কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কোনো সময় না, অতীতে হয়নি, এখনো হয়নি, আগামীতে হবে না, এবং আমাদের এটা আজকে দৃঢ় বিশ্বাস করে এটা বলতে হবে। 15 আগস্টের ঘটনা থেকে একের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হতে থাকে এবং আপনাদের আমাদের সবার মনে আছে যে 3 নভেম্বর অভ্যুত্থান হয়, 7 নভেম্বর অভ্যুত্থান হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী সেরা সেনাপতিরা নিহত হন। তারপরেও কিন্তু এটা বছরের পর বছর ধরে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান চলতে থাকে, রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়, সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং এগুলির মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থির একটা রাজনীতি আসে এবং যেটা বিগত 15 থেকে 20 বছর ধরে চলে। এবং সেজন্যই বলবো যে একজন জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও সেই সময়কার দেশের অবস্থাতে, বিশেষ করে অভ্যন্তরীণ যারা ষড়যন্ত্রকারী শক্তি এবং বহিঃশক্তি মিলিতভাবে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য সক্রিয়ভাবে তারা কাজ করেছিল।
এবার একটু বিচার প্রক্রিয়া নিয়ে বলতে চাই যে বিচার পেতে আমাদের অস্বাভাবিক সময় লেগেছে 34 বছর। প্রথম আলোতে আপনার আজকের লেখায় আমরা জানলাম যে খুনি চক্র অতীতে জিয়া এরশাদ এবং খালেদা জিয়া সরকারের সাহায্য এবং প্রশ্রয় পেয়েছে, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন।
সেই সরকার খন্দকার মুশতাক প্রেসিডেন্ট, সে তখন একটা আইন জারি করেছিল যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্ডেমনিটি, বাংলায় বলি দায় মুক্তি আইন করেছিল, যে এই অভ্যুত্থান বা এই পরিবর্তন যারা এনেছে তাদেরকে খন্দকার মুশতাক সূর্য সন্তান বলে অভিহিত করে বলেছেন তাদেরকে বিচার করা যাবে না। এবং সেই আইনটা 96 সাল পর্যন্ত এটা বলবৎ ছিল। জিয়াউর রহমান সরকার বলেন বা এরশাদ সরকার বলেন বা বিএনপি প্রথম সরকার খালেদা জিয়া, তারা আইন রহিত করা বা বাতিল করা তারা কোনো চেষ্টা করেনি, কোনো উদ্যোগ নেয়নি। এটা খুব স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি, রাষ্ট্রপতি এরশাদের ক্ষমতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরশাদ, বেগম জিয়া, তারা কম বেশি 15 আগস্ট অভ্যুত্থান রক্তাক্ত ঘটনাবলীর ফলাফলের কিছুটা তারা লাভবান হয়েছে, তারা সুবিধা পেয়েছে, তারা সেই সুবিধা তারা নিয়েছে। সেজন্য তারা কখনোই এই বিচার প্রক্রিয়া বা এই ইন্ডেমনিটি আইনকে বাতিল করার দিকে তারা যায়নি। বরং যারা অভ্যুত্থান করেছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছে, যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, সেই ব্যক্তিগুলোকে তারা 76 সনে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি ন্যস্ত করে। তারপরে 20 বছর তারা একের পর উন্নতি পেয়েছে, বিভিন্ন দেশে তারা নিয়োগ পেয়েছে এবং যদিও এই সময়কালের মধ্যে বিশৃঙ্খল, তারা তাদের চাকরি ক্ষেত্রে তারা অনিয়ম করেছে, অর্থনীতি দুর্নীতি তারা করেছে, এমনকি তারা বিদেশে থেকেও বাংলাদেশের ভেতর একাধিকবার অভ্যুত্থানের চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি যে 1975 সালের পর থেকে 96 সাল পর্যন্ত তারা কম বেশি এই শক্তিগুলিকে প্রশ্রয় সহযোগিতা নানাভাবে তারা আনুকূল্য দিয়ে এসেছে। শুধু তাই না, এরশাদ আমলে আমরা দেখেছি বজলুল হুদাকে তারা সংসদ সদস্য বানিয়েছে, ফারুককে তারা রাষ্ট্রপতি নির্বাচন করতে দিয়েছে, এবং সবচেয়ে বিস্ময়কর 1996 সনে যখন একটা ভোটারহীন নির্বাচন করলেন বেগম খালেদা জিয়া, তখন কর্নেল রশিদকে সংসদ সদস্য হতে সাহায্য করলেন। এবং এটা বিস্ময়কর যে কর্নেল রশিদকে তখন বিরোধী দলের নেতা করা হয়েছে, যদিও সে সংসদ স্থায়ী ছিল মাত্র 2 থেকে 3 দিন। কিন্তু এগুলি থেকে তো মনে হয় এই জিয়াউর রহমান, তারপর এরশাদ এবং বেগম জিয়া সরকারের সঙ্গে এই খুনি গোষ্ঠী তারা সহায়তা পেয়েছে, সহযোগিতা পেয়েছে, তার প্রমাণ কাগজপত্র, বই, সিদ্ধান্তের মধ্যে এটা আমরা দেখতে পাই। তো এটা এক ধরনের আনুকূল্য তাদেরকে দেওয়া হয়েছে, যে জন্য তাদের পক্ষ থেকে তাদেরকে বিচার করা না, বরং তাদেরকে সহযোগিতা করা, তাদের কাছে সহায়তা নেওয়া নানাভাবে প্রভাবিত হয়েছে এবং ফল লাভ করেছে।
দেরিতে হলেও আমরা বিচারের রায়টা তো পেলাম, কিন্তু এর পেছনে যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল এবং এর নেপথ্যের কিছু অনেক কিছুই হয়তো ছিল, কিন্তু এগুলো তো উন্মোচিত হল না, এটা কি উন্মোচিত হওয়া আদৌ সম্ভব?
না, এটা তো উন্মোচিত হল না, এটা যেমন ঠিক না, হয়তো অনেক কিছু আরো উন্মোচিত হওয়া বাকি রয়ে গেল, কিন্তু অনেকটাই তো উন্মোচিত হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশের ভেতরে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, উগ্র বাম গোষ্ঠী এবং সেনাবাহিনীর ভেতরে তাদের একটা শক্তি ক্ষমতা প্রভাব ছিল, তারা মিলিতভাবে এই কাজগুলি তারা করেছিল। এবং এটা আওয়ামী লীগের ভেতরে খন্দকার মুশতাক তা তাদের সমর্থক এটার সাথে যুক্ত ছিল এবং তাদের রাজনীতি, অতীত রাজনীতি, 71-এ তাদের ভূমিকা থেকে আমরা জানি যে বাংলাদেশের গণতন্ত্র প্রগতির পক্ষে তাদের রাজনীতি ছিল না। তো বাংলাদেশের অভ্যন্তরে এই উগ্র সাম্প্রদায়িক, উগ্র সশস্ত্র রাজনীতির যারা সমর্থক তারা এই ঘটনার সাথে তারা যুক্ত ছিল, এটা প্রমাণ হয়ে গেছে এবং এটা নিশ্চয় হয়তো আরো প্রমাণ হবে আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা আমরা এভাবে দেখতে পারি যে সেই ঘটনা দিয়ে কারা উল্লসিত হয়েছিল, কারা উৎসাহিত হয়েছিল। পাকিস্তান অতি দ্রুত উৎসাহিত হয়ে স্বীকৃতি প্রদান, তারা যোগাযোগ ইত্যাদি তারা করেছিল। আমরা লিবিয়ার কথা বলতে পারি, আমরা সৌদি আরবের কথা বলতে পারি। এই রাষ্ট্রগুলো অতি দ্রুত তারা সহযোগিতা করে, তাদেরকে বাংলাদেশকে তারা ততদিন স্বীকৃতি দিয়ে ফেলে, তারা সহযোগিতার পথ প্রদর্শন করে। এবং সেই সময়কালে আমাদের মনে আছে যে এয়ার ভাইস মার্শাল তাওয়াব একাধিকবার পাকিস্তান গেছে, লিবিয়া গেছে, সৌদি আরবের সাথে যোগাযোগ তাদের বেড়েছে এবং খুনিদেরকে লিবিয়া জায়গা দিয়েছে। এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের একাধিক ব্যক্তি বিশেষ প্রতিনিধি হিসেবে পাকিস্তানে গেছে। এবং তখন একটা আলোচনা এরকম হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তান মিলে আবার একটা কনফেডারেশন হওয়ার চেষ্টা সম্ভাবনা আলোচনা তখন কিছু কিছু এগুলো আন্তর্জাতিক পত্রপত্রিকা এসেছিল। এবং সেই সরকার আমেরিকার কাছ থেকে অস্ত্র, চীনের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টা করছে, সেভাবে কিন্তু এটা বোঝা যায় একটা আন্তর্জাতিকভাবে। তবে ইদানিংকালে আমাদের কাগজে হয়তো আপনারা দেখে থাকবেন যে আমেরিকান সরকার অতীতের অনেক ডকুমেন্ট তারা প্রকাশ করেছে, সেগুলির থেকেও কিন্তু অনেক ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্রকারীদের কর্মতৎপরতা সম্পর্কে অনেক ধারণা পাওয়া যাচ্ছে। তো আমরা তারপরেও কিন্তু সকল ডকুমেন্ট তারা এখনো ডিক্লাসিফাই বা প্রকাশ করে দেয়নি, কিছু ডকুমেন্ট এখনো রয়ে গেছে। হয়তো ওই দলিগুলি থেকে আরো কিছু নতুন তথ্য আমরা আগামীতে জানতে পারব। আর হয় কি, ইতিহাসে এত বড় ঘটনা ঘটতে থাকলে অতি দ্রুত 10-15-20-30 বছর সময় ইতিহাসের হিসেবে অল্প সময়, এই সময়কালের মধ্যে সব তথ্য সব ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হয় না। তো আমার মনে হয় যে আরো যদি কিছু ঘটনা থেকে থাকে তাহলে সেগুলো জানার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।